والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله والصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله نضيت سنة الاعتكاف بسم الله بيرا جوكوني مسجده قبش كردن মনে করে নফল ইতিকাফের নিয়ত করে নেবেন। আর মসজিদে যখন আমরা প্রবেশ করব তখন মসজিদের যে আদাব রয়েছে, সুন্নত রয়েছে, তার প্রতি লক্ষ্য রাখব। আর মসজিদে প্রবেশ করার সময় বিসমিল্লাহ শরীফ, দরুদ শরীফ আর মসজিদে ঢোকার প্রবেশ করার যে দোয়া রয়েছে সেই দোয়া পাঠ করে নেব। মনে করুন বিসমিল্লাহ রহমান রহিম অথবা বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতি, এই দোয়া করে আমরা ডান পায়ে মসজিদে প্রবেশ করব। আর বের হওয়ার সময় আপনি বিসমিল্লাহ শরীফ, দরুদ শরীফ আর আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক বলে বাম পা দিয়ে বাহির হবেন। আর মসজিদে প্রবেশ যখন আমরা করব, মসজিদে প্রবেশ করার সাথে সাথে আমরা ইতিকাফে নিয়ত করে নিব। যদি আরবিতে পারি নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ, আর যদি আরবিতে না পারি তাহলে আপনি অন্তরে যদি নিয়ত করেন আর বাংলায় যদি মুখে বলেন মুস্তাহাব হিসেবে আমি নফল ইতিকাফের নিয়ত করলাম, তাহলে আমার আপনার ইতিকাফে নিয়ত হয়ে যাবে। ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত মসজিদে অবস্থান আমরা করব আমরা ততক্ষণ ইনশাল্লাহ সওয়াব পেতে থাকব। তো মসজিদে এতেকাফ বিহীন অর্থাৎ কেউ যদি এতেকাফবিহীন অবস্থান করে সেই মুহূর্তে মসজিদে তার জন্য কোনো কিছু খাওয়া দাওয়া জায়েজ নেই, শরীয়তে অনুমতি নেই। আর যদি এতেকাফে নিয়ত করে নেন, এতেকাফের পর আপনি কিছু জিকির আজকার করে নেন, সুবহানাল্লাহ করে নেন, আলহামদুলিল্লাহ করে নেন, অথবা দু রাকাত নফল নামাজ আদায় করে নেন, এরপর যদি আপনি কোনো কিছু খেতে চান তাহলে সেটা আপনার জন্য অর্থাৎ এতেকাফ ব্যক্তির জন্যে, এতেকাফকারীর জন্যে অনুমতি রয়েছে। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله فقد صلى الله تعالى عليه وسلم এর উপর দরুদ পাক পাঠ করার অসংখ্য অসংখ্য ফজিলত রয়েছে। হযরত সাইয়েদনা সাহল বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন মক্কী মদিনী আকা, আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাইরে তশরিফ নিয়ে আসতেন, এমন সময় হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে অগ্রসর হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতামাতা আপনার প্রতি উৎসর্গিত, আজ আপনার চেহারা মোবারক খুশির চিহ্ন দেখা যাচ্ছে, আপনার চেহারে আজকে খুশির চিহ্ন দেখা যাচ্ছে, এই জন্য তিনি জিজ্ঞাসা করলেন এই খুশি কেন। ততক্ষণ আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, নিশ্চয়ই এখনই জিব্রাইল আমিন আলাইহিস সালাম আমার নিকট এসেছিল এবং তিনি আমাকে বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি আপনার প্রতি একবার দরুদে পাক পাঠ করল আল্লাহ তাআলা তার আমল নামায় দশটি নেকি লিপিবদ্ধ করবেন এবং দশটি গুনাহ মিটিয়ে দিবেন আর দশটি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ আজ্জা ওয়াজাল, আসলে শ্রী আকা সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের উপর দরুদে পাক পাঠ করা, এটা অনেক বড় সওয়াবের কাজ, আর আমাদের জন্য এটা অনেক বড় নিয়ামত যে শ্রী আকা সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের উপর দরুদে পাক পাঠ করার বিনিময়ে নেকিও লিখে দেওয়া হচ্ছে, মর্যাদাও বৃদ্ধি করে দেওয়া হচ্ছে, আবার গুনাহ ক্ষমা করে দেওয়া হচ্ছে। তো আমাদের উচিত বেশি বেশি করে সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পাঠ করা। পবিত্র জুমার দিনে যত বেশি আমরা সওয়াবের কাজ করব অন্যান্য দিনের তুলনায়, এই জুমার দিনে আপনার নেক কাজের পথ বৃদ্ধি করে দেওয়া হয়। আমরা যদি একটা সব কাজ করি অন্য দিনে যে সওয়াব পাবো, আর জুমার দিনে করলে তার 70 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। তো আমরা যেন জুমার দিনে বেশি বেশি করে দরুদে পাক পাঠ করি। আলহামদুলিল্লাহ আজ্জা বাজাল প্রত্যেক জুমার নামাজের পর এই ফয়জানা মদিনা জামে মসজিদে নামাজ, জুমার নামাজ আদায় করার পর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতু সালাম দেওয়া হয়। তো যাদের সম্ভব হয় সে সালাতু সালামে আমরা উপস্থিত থাকি, সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহাব্বত সহকারে দরুদে পাক সালাতু সালাম আমরা প্রদান করি ইনশাআল্লাহ আজ্জা বাজাল। হাদিসে পাকে যে সমস্ত ফজিলত রয়েছে দরুদে পাকের, সেই ফজিলত সেই দয়া ইনশাআল্লাহ আমরাও পেতে থাকবো। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله حديث পাকে বর্ণিত রয়েছে নিয়তুল মুমিনি খায়রু মিন আমালিহি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। সুতরাং আমরা মসজিদে অবস্থান করছি, তো এখানে যতক্ষণ অবস্থান করব এই অবস্থান করা যেন আমাদের জন্য ইবাদত হয়ে যায়, আমরা যেন আরো অনেক যা সওয়াব আল্লাহ তাআলা দিবে আমরা যদি নিয়ত করি তাহলে আমাদের প্রতিটি নিয়তের আরো সওয়াব বৃদ্ধি পাবে। তো আমরা সওয়াব বৃদ্ধির নিয়তে আমরা আরো কিছু নিয়ত আমরা করে নিই ইনশাআল্লাহ, যখন যা বয়ান হবে মনোযোগ সহকারে বয়ান শ্রবণ করব। আল্লাহ আজ্জা বাজাল আমাদেরকে তৌফিক দান করুক। হযরত সাইয়্যিদুনা শেখ কিরমানি রাহমাতুল্লাহ তাআলা একজন আল্লাহর ওলি ছিলেন, অনেক মুত্তাকি ছিলেন, কর্মেজগার বুজুর্গ ছিলেন। তার কন্যা সাহেবজাদি যখন বিবাহের উপযুক্ত হলেন তো তখন বাদশাহের পক্ষ থেকে তার নিকট এই তার কন্যার বিবাহের প্রস্তাব আসলো। কিন্তু এই আল্লাহর বলি সেই বাদশাহের পক্ষ থেকে প্রস্তাব আসলো আর সাথে সাথে দিয়ে দেয়নি, তিনি কি করলেন? এই আল্লাহর ওয়ালি হযরত সাইয়্যিদুনা শেখ কিরমানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 3 দিনের সময় দিলেন, আর তিনি মসজিদে মসজিদে ঘুরে উপযুক্ত নেককার যুবকের সন্ধান করতে লাগলেন। তিনি এভাবে যখন বিভিন্ন মসজিদে যাচ্ছেন একজন নেককার যুবকের সন্ধান করছেন, তখন এক যুবককে তিনি একটি মসজিদে দেখতে পেলেন যে সুন্দরভাবে নামাজ আদায় করছিল। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, হে বালক তুমি কি বিয়ে করেছো? তিনি বললেন, না। অতঃপর জিজ্ঞাসা করলেন, তুমি কি বিয়ে করতে চাও? তারপর তিনি সেই আপন মেয়ের, তিনি নিজ মেয়ের পরিচয় তুলে ধরলেন যে কনে কোরআন মজিদ পড়ে, নিয়মিত রোজা পালন করে, সুন্দর ও ন্যাক চরিত্রের অধিকারিণী। এরপর সেই ছেলেটি বললেন যে আমার সাথে কে সম্পর্ক করবে? সাইয়্যিদুনা শেখ কিরমানি রহমতুল্লাহ তাআলা বললেন, আমি করব। এটা বলে এরপর তিনি কি করলেন, কিছু দিরহাম নিয়ে বললেন এগুলো রাখো, আর এক দিরহামের রুটি, এক দিরহামের তরকারি এবং এক দিরহামের সুগন্ধি কিনে নিয়ে আস। এরপর তিনি গেলেন, তিনি কিনে নিয়ে আসতেন। এভাবে হযরতে সাইয়্যিদুনা শেখ কিরমানি রহমতুল্লাহ তাআলা আলাই নিজের নেককার কন্যার বিবাহ এই যুবকের সাথে দিয়ে দিলেন, কিন্তু ওই বাদশাকে দিলেন না। অথচ একজন বাদশাহ তার মেয়ের জন্য প্রস্তাব নিয়ে এসেছিল, কিন্তু তিনি বাদশাকে দেন নাই, কাকে দিয়েছেন? একজন নেককার যুবককে দিয়েছেন। শুধু তাই নয়, তার সন্তানকে আরো কিছু শিক্ষা দিয়েছেন আমরা শুনি। এরপর যখন নববধূ বরের ঘরে আসলো তখন দেখলো যে পানির পাত্রের উপর একটি শুকনো রুটি রাখা রয়েছে, বাসি রুটি, রুটিটি বাসি হয়ে গিয়েছিল। তো যখন সেটা দেখল তখন সেই স্ত্রী জিজ্ঞাসা করলো, এই রুটিটি কেন রাখা হয়েছে? তো বর বলল, এটি গতকালের বাসি রুটি, এটি আমি ইফতারের জন্য রেখেছিলাম। এই কথা শুনে সেই কন্যা সে ফিরে যেতে লাগলো, অর্থাৎ সে চলে যাওয়ার জন্য প্রস্তুত নিল। এখন বর মনে করল যে সে রাগ করে চলে যাচ্ছে, যেহেতু পরে কিছুই নেই। এটা যখন তিনি মনে মনে এটা ধারণা করলেন, তো তিনি বললেন যে আমি জানতাম যে হযরতে সাইয়েদনা শেখ কিরমানি রহমতুল্লাহ তাআলা আলাই এর শাহজাদী আমার মতো গরিব লোকের ঘরে থাকতে পারবে না। এটা যখন সেই ছেলে বলল, তো নববধূ বলতে লাগলো, আমি আপনার দারিদ্রতার কারণে যাচ্ছি না, বরং এই জন্যই ফিরে যাচ্ছি যে আল্লাহ তাআলার প্রতি আপনার বিশ্বাস অনেক দুর্বল, আল্লাহ তাআলার প্রতি আপনার বিশ্বাস অনেক দুর্বল। তিনি আরো বলেন, আমি তো আমার পিতার প্রতি আশ্চর্য হচ্ছি যে তিনি আপনাকে পবিত্র চরিত্রের অধিকারী এবং নেককার কিভাবে বলে দিলেন। বর এই কথা শুনে খুবই লজ্জিত হলেন, আর সে বলল, আমি এই দুর্বলতার জন্য ক্ষমাপ্রার্থী। অতঃপর নববধূ বলল, আপনার অপারগতা আপনিই জানেন, তবে আমি এই ঘরে থাকতে পারবো না। পরিশেষ তিনি বললেন, হয়তো এই রুটি থাকবে, নয়তো আমি থাকব। এরপর সেই রুটিটি দান করে দেওয়া হলো। ইসলামী ভাইরা, এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম? যারা আল্লাহ আলাগণ রয়েছেন, আমাদের পূর্ববর্তী যারা মুসলমান ছিলেন, যারা আল্লাহ আলাগণ ছিলেন, বুজুর্গ ছিলেন, তারা তাদের সন্তানদেরকে কিভাবে লালন পালন করতেন, তাদের সন্তানদেরকে কিভাবে শিক্ষা দিতেন, আজ আমরা কি শিক্ষা দিচ্ছি? তারা তাদের সন্তানকে প্রথমে যখন ছোট থাকত সেই থেকে নেক কাজের শিক্ষা দিতেন, ইবাদতের শিক্ষা দিতেন, নামাজের শিক্ষা দিতেন, কোরআন তেলাওয়াতের শিক্ষা দিতেন। অতঃপর যখন বিবাহের সময় হতো তখন নেককার ব্যক্তি দেখে, নেককার লোক দেখে বিবাহ দিতেন। বাদশাহের পক্ষ থেকে প্রস্তাব আসলো, সেখানে বিবাহ দিল না, বিবাহ কোথায় দিল? একজন নেককার ব্যক্তি অন্বেষণ করলেন, এরপর সেখানে বিবাহ দিলেন। তো আমরা আমাদের এই বুজুর্গানে গ্রামের জীবনী থেকে কি শিখতে পারি, আমাদের কি করা উচিত? আমরা বর্তমানে কি করি আমাদের সন্তানদেরকে? আমরা তো চাই আমাদের সন্তানরা শুধু বাস দুনিয়ার মধ্যে থাকা কিভাবে অর্জন করতে পারে সেই পথ তো আমরা শিখিয়ে দিই, কিন্তু আল্লাহ তাআলার সন্তুষ্টি কিভাবে অর্জন করতে পারে সেই পথটাকে আমরা শিখাই? কিভাবে নামাজ আদায় করলে যথাযথ নামাজ আদায় হবে সেই কাজকে আমরা শিখাই? কিভাবে কোরআনে পাক তেলাওয়াত করলে যথাযথ কোরআনে পাক তেলাওয়াত হবে তাকে আমরা শিখাই? এটা হচ্ছে অনেক আফসোসের বিষয়। আমাদের উচিত কি আর আমরা করছি কি? কুরআনে পাকে আল্লাহ আজ্জা বাজাল ইরশাদ করেন, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা তোমাদের নিজেকে এবং তোমাদের পরিবার বর্গকে আগুন থেকে বাঁচাও, আর সেই আগুন এর জ্বালানি কি হবে? মানুষ এবং পাথর। আমরা যদি আমাদের সন্তানদেরকে সুশিক্ষা না দিই, ধর্মীয় শিক্ষা না দিই, তাহলে আমাদের পরিস্থিতি এমন হবে আমাদের সন্তানরা গুনাহ করতে করতে ধর্মীয় শিক্ষার অভাবে ধর্মীয় যে কাজ রয়েছে, যা ফরজ রয়েছে, এগুলো আদায় করতে পারবে না। পরিশেষ গুনাহ করতে করতে, আল্লাহ তাআলার নাফরমানি করতে করতে জাহান্নামের উপযুক্ত হয়ে যাবে। আমাদের সন্তানরা জাহান্নামে চলে গেলে আমাদের কিরকম লাগবে? আমাদের উচিত হবে আমাদের সন্তানদেরকেও এই কিরমানি রহমতুল্লাহ তাআলা আলাই ওনার সন্তানকে যেভাবে আল্লাহ তাআলার ভরসার শিক্ষা দিয়েছেন, যেভাবে নেক কাজের শিক্ষা দিয়েছেন, সেভাবে যেন আমরাও শিক্ষা দিই। আমরাও যেন আমাদের সন্তানদেরকে যখন বিবাহের সময় হয় তখন আমরা নেককার যুবতী দেখে, নেককার ছেলে দেখে যেন আমরা বিবাহ দিই, বিবাহ করাই। আমাদের প্রিয় আতা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিবাহ সম্পর্কে ইরশাদ করেন যে যখন তোমাকে ওই ব্যক্তি বিবাহের প্রস্তাব বার্তা পাঠায় যে যার ধার্মিকতা ও চরিত্র তুমি পছন্দ করো, তবে বিয়ে দিয়ে দাও। যদি তা না করো তবে জমিনে অর্থাৎ দুনিয়াতে ফিতনা সৃষ্টি হয়ে যাবে। আজকে আমরা যদি দেখি এই হাদিসে পাকের উপর আমল কতটুকু, আমরা কি যখন কোন একটি ঘর আসে তখন কি আমরা ধার্মিকতা দেখি না অন্য কিছু দেখি? প্রসিদ্ধ মুফাসসির কুরআন হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রহমতুল্লাহ তাআলা বলেন, এই হাদিসে পাকের অর্থ এটাই যে যখন তোমাদের কন্যার জন্য দিনদার ও উত্তম আচার আচরণের উপযুক্ত ছেলে পেয়ে যাও তবে শুধুমাত্র সম্পদের লোভে এবং লাখপতির অপেক্ষায় যুবতী কন্যার বিয়েতে দেরি করো না। এই জন্যে যে যদি ধনীর অপেক্ষায় কন্যাদের বিবাহ না দেয়া হয় তবে একদিকে অনেক কুমারী মেয়ে বসে থাকবে এবং অপরদিকে অনেক ছেলে অবিবাহিত রয়ে যাবে, যার কারণে বেবিচার ছড়িয়ে পড়বে আর অপকর্মের কারণে মেয়ের পরিবার বর্জ্যায় পড়ে যাবে। পরিণতি এরূপ হবে যে বংশ পরস্পর ঝগড়া হবে, হত্যা ও মারামারি হবে, বর্তমান যা আমরা দেখতে পাচ্ছি। এটা আসলেই বেসলাইবের এই হাদিসে পাকের বাস্তবতা আমরা বর্তমান দেখতে পাচ্ছি, যা আমাদের দেখা দরকার। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা তা দেখছি না, আখলাক চরিত্র দেখা দরকার আমরা তা দেখছি না, ধর্মীয় মাইন্ড আছে কিনা আমরা তা দেখছি না। আমাদের দৃষ্টি থাকে সম্পদের প্রতি, আমাদের দৃষ্টি থাকে শুধুমাত্র দুনিয়ার অভিজ্ঞতার প্রতি। আল্লাহ তাআলা কিসের উপর সন্তুষ্টি, আল্লাহ তাআলার সন্তুষ্টি কেমনে আমাদের অর্জিত হবে, আল্লাহ রসুলের সন্তুষ্টি কিসে, এই দিকে আমাদের দৃষ্টি থাকে না, যার কারণে আমরা আমাদের সন্তানদেরকে যে জায়গায় বিবাহ দেওয়া দরকার, যেখান থেকে মেয়ে আনা দরকার আমরা সেটা করি না। আমরা বাস দুনিয়ার দিকে দেখে আমাদের দুনিয়ার মন মোতাবেক করি, তখন কি হয় যেভাবে মুফতি সাহেব বলেছেন ফিতনা ফেসাদ ছড়িয়ে যাবে। আর বর্তমান ফিতনা ফেসাদের মূল কারণগুলোর মধ্যে এই একটি কারণ। আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদেরকে এই হাদিসে পাকের উপর আমল করার তৌফিক দান করুক। মনে রাখবেন যে ইসলামেরা সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত, শুধু এই না যে আমাদের হাত, আমাদের মুখ, আমাদের চোখ, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ এগুলো নিয়ামত, তাই না, বরং সন্তানও অনেক বড় নিয়ামত। সন্তানের মাধ্যমে চাইলে আপনি আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করতে পারেন, সন্তানের মাধ্যমে চাইলে আপনি জান্নাত অর্জন করতে পারেন। কুরআনে পাকে সন্তানদের বিষয়ে সন্তানদেরকে ফিতনা বলা হয়েছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। কুরআনে পাকে ফিতনা কেন বলা হয়েছে, এই সন্তান দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে পরীক্ষা নেন। সন্তান যখন হয় না মানুষ তখন কি করে, আল্লাহ তাআলার দরবারে বার বার করে, ইয়া আল্লাহ আমাকে একটা সন্তান দাও, আমাকে একটা সন্তান দাও, আমি তোমার পথে চালাবো, তুমি যেভাবে বলেছো সেভাবে চালাবো, নামাজ যেন সে নামাজ শিখে, নামাজ পড়ে, তোমাকে যেন সন্তুষ্টি রাখে এভাবে চালাবো, হাফিজ বানাবো, আলিম বানাবো। আমরা যখন সন্তান হয় না তখন অনেক অনেক নিয়ত আমরা করে থাকি, আর যখন সন্তান আল্লাহর পক্ষ থেকে এই নিয়ামত মিলে যাই তখন আমরা অনেকে ভুলে যাই তাকে কি শিক্ষা দেওয়া দরকার, এই সন্তানকে কি শিক্ষা দিলে সে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করবে, সে দুনিয়া অর্জন করবে সাথে সাথে পরকাল অর্জন করবে, সেই আমরা সেই শিক্ষাটুকু ভুলে যাই, সন্তানকেও সেই শিক্ষা দিই না, পরে শেষ কি হয় সেই সন্তান মাতা পিতার অবাধ্য হয়ে যায়, মাতা পিতাকে কষ্ট দেয়, নিজের দুনিয়াও বরবাদ করে এবং পরকালকেও বরবাদ করে। প্রিয় আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে নিজের সন্তানদেরকে তিনটি অভ্যাসের শিক্ষা দাও, কয়টি, নিজের সন্তানকে তিনটি অভ্যাসের শিক্ষা দাও কয়টি, এক নম্বর নিজের নবীর ভালোবাসা, প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। চিন্তা করুন আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহ রাসূলের মহব্বতের কথা কতটুকু বলি, দৈনন্দিন যে 24 ঘন্টার মধ্যে আমরা আমাদের সন্তানদের সাথে যখনই আমরা সময় পাই কি কথাগুলো বলি, কি শুধু দুনিয়ার লেখাপড়ার কথা, স্কুলের লেখাপড়ার কথা, কলেজ ভার্সিটি ইত্যাদি সুবিধা ফেসিলিটিসের কথা, কেন প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কথা কয়বার বা বলি, সপ্তাহে বলি না মাসে বলি, কতটুকু বলি, এই শিক্ষা আমরা দিই কিনা, এটা একটু চিন্তা করে দেখুন। এরপর দুই নম্বর তাকাতাল্লাহ নিষেধ করেন আহলে বাইতের ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসাকে শিক্ষা দাও। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পরিবারবর্গ যারা রয়েছে, আহলে বাইত যারা রয়েছেন, এদের সম্পর্কে আমরা কতটুকু জানি, আমরা কতটুকু নিজে জানার চেষ্টা করি এবং আমাদের সন্তানদেরকে আমরা কতটুকু শিক্ষা দিই। এরপর তৃতীয় নম্বর সাক্কা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেন কোরআনে পাকের শিক্ষা দাও। এক নম্বর প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা সাল্লামের মহাব্বতের শিক্ষা দাও। দ্বিতীয় নম্বর আহলে বাইতের ভালোবাসা শিক্ষা দাও। তৃতীয় নম্বর কোরআনে পাকের শিক্ষা দাও। পেপে ইসলামে বাইরা চিন্তা করে দেখুন, কোরআনে পাক আমরা এখন নিজেরা কতটুকু পড়তে জানি আর আমাদের সন্তানদেরকে আমরা কতটুকু শিক্ষা দিচ্ছি। অথচ কোরআনে পাক যদি একজন ব্যক্তি পড়তে না পারে, কোরআনে পাক যদি অশুদ্ধ হয়, তাহলে তার নামাজই আদায় হবে না। কেন? নামাজের মধ্যে কোরআনে পাকের তিলাওয়াত ফরজ হয়ে, যদি নামাজের ফরজ আদায় না হয় তাহলে তার নামাজ হবে? হবে না। তো যখন নামাজ হবে না এই কোরআনে পাকের তিলাওয়াত না করার কারণে, তাহলে আমরা কি করছি? আমাদের সন্তানদেরকে আমরা তো দুনিয়ার অনেক কিছু শিক্ষা দিচ্ছি, কিন্তু যা না শিখলে দুনিয়াও বরবাদ আর পরকালও বরবাদ, সেই বিষয়ে আমরা কি করছি? আল্লাহ আজ্জা বাজাল আমাদেরকে এই হাদিসে পাকের উপর আমল করতে গিয়ে আমাদের সন্তানদেরকে এই শিক্ষাগুলো যেন দিতে পারে সেই তৌফিক দান করুক। আরো হাদিসে পাকে রয়েছে সন্তানের প্রতি পিতা মাতার উপর অধিকার রয়েছে যে তাদের ভালো নাম রাখবে, উত্তম নাম। যখন পৃথিবীতে আমাদের কোনো সন্তান আসে, আমাদের কোনো আত্মীয় স্বজনের সন্তান আসে, অনেকে মাশাআল্লাহ আলিমদের কাছে যায় একটি সুন্দর নাম রাখার জন্য। আমরা যদি কোনো আল্লাহর ওলির নাম অথবা সাহাবায়ে কেরামের নাম, ওনাদের নাম যদি আমরা রাখি আমাদের সন্তানদের, তাহলে ওনাদের যে চরিত্র, সুন্দর চরিত্র, তা ইনশাআল্লাহ এর মধ্যে আমরা দেখতে পাব। আর যদি আমরা তা না রাখি, যেমন ইচ্ছা তেমন কত ধরনের নাম বর্তমানে রাখা হয় যেগুলোর সাথে কোনো ধর্মীয় নামের সাথে, একটা সুন্দর অর্থের সাথে কোনো মিল থাকে না। তো আমাদের উচিত হবে এই হাদিসে পাকের অনুসারে যেন আমরা আমাদের সন্তানদের নাম সুন্দর নাম রাখি। আর সাথে সাথে হাদিসে পাকে আরো রয়েছে এবং উত্তম আদব শিখানো, উত্তম আদব শিখানো এটাও হচ্ছে মাতা পিতার উপর কর্তব্য। সন্তানের, সন্তানকে উত্তম আদব শিখাবে। উত্তম আদব বলতে কি? কিভাবে বড়জনদের সাথে কথা বলবে, বড়জনদের সাথে কিভাবে ব্যবহার করবে, ছোটজনদের সাথে কিভাবে ব্যবহার করবে, মাতা পিতার সাথে কি ব্যবহার করবে, এভাবে প্রত্যেকটি স্তরে, কলেজে হোক, ইউনিভার্সিটিতে হোক, ঘরে হোক, স্কুলে হোক, একটা সন্তান কিভাবে সে চলবে, কিভাবে মানুষের সাথে মিশবে, সুন্দর চরিত্র যাকে বলে, এই সুন্দর চরিত্র আমাদের মাতা পিতার দায়িত্ব আমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়া। যখন মাতা পিতা এই দায়িত্ব পালন করে না, তখন সেই ছেলে স্কুলে হোক, ভার্সিটিতে হোক, কলেজে হোক, যেখানে যাক না কেন, অশান্তি সৃষ্টি করে। কারণ উত্তম চরিত্র সে ঘর থেকে পায়নি, যার কারণে গিয়ে সে যেখানে যায় সেখানে অশান্তি সৃষ্টি হয়। আর এর মূল কারণ হচ্ছে মাতা পিতা। তো মাতা পিতা যদি নিজের যেই দায়িত্ব রয়েছে তা যদি পালন না করে, তাহলে সেই ছেলে দুনিয়াতেও বরবাদ হয়ে যায় এবং আখেরাতেও জাহান্নামের উপযোগী হয়ে যায়। ইরশাদ রয়েছে হাদিসে পাকে যে কোনো পিতা তার সন্তানকে এমন দান দেয়নি যা উত্তম আদব থেকে শ্রেষ্ঠ। উত্তম আদব, উত্তম চরিত্র, উত্তম আখলাক, এটা হচ্ছে অনেক বড় নিয়ামত। মাতা পিতার পক্ষ থেকে যদি সন্তান কোনো উত্তম কোনো কিছু পেয়ে থাকে, সেটা হচ্ছে উত্তম আদব। প্রসিদ্ধ মুফাসসির কুরআন হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ারহান নাঈমী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসে পাকের আলোকে বলেন, উত্তম আদব দ্বারা উদ্দেশ্য সন্তানকে দীনদার, মুত্তাকি, পরহেজগার বানানো। সন্তানের জন্যে এর চেয়ে উত্তম দান আর কি হতে পারে যে এই বিষয়গুলোই দুনিয়া ও আখেরাতে তার কাজে আসবে? পিতা মাতার উচিত যে সন্তানকে শুধুমাত্র ধনী বানিয়ে দুনিয়া থেকে না যাওয়া। আমরা অনেকে কি করি, বাস সন্তানকে শুধুমাত্র থাকা কিভাবে অর্জন করবে এই পথটা শিখাই দিই, কিভাবে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করবে আল্লাহ রাসূলের সন্তুষ্টি কিভাবে অর্জন করবে সেই পথ আমরা শিখিয়ে দিই না। তো মুফতি সাহেব বর্ণনা করছেন, পিতামাতার উচিত যে শুধুমাত্র সন্তানকে ধনী বানিয়ে দুনিয়া থেকে না যাওয়া, তাদের দিনদার বানিয়ে যাওয়া, যা স্বয়ং তাদেরও কবরে কাজে আসবে এবং জীবিত সন্তানের নেকির সওয়াব মৃতের কবরে পৌঁছে থাকবে। মনে রাখবেন, আপনি সন্তানকে যত উত্তম আখলাক দ্বারা আপনি আপনার সন্তানকে গড়ে তুলবেন, আপনার সন্তানকে যত উত্তম চরিত্র শেখাবেন, আপনি দুনিয়া থেকে যাওয়ার পরেও আপনার সন্তানের এই শিক্ষার কারণে আপনি যে নেককার সন্তান রেখে গিয়েছেন, এই ছেলে যে নেক কাজ করবে সেই নেক কাজের স্বভাব আপনার কবরে পৌঁছে থাকবে। এভাবে আলহামদুলিল্লাহ আপনারা জানেন দাওয়াত ইসলামের মাধ্যমে, দাওয়াত ইসলামের জামিয়াতুল মদিনা বলেন, দাওয়াত ইসলামের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে মাদ্রাসাতুল মদিনা বলেন, এগুলোর মধ্যে সন্তানদেরকে উত্তম আখলাক শিক্ষা দেওয়া হয়। মাতা পিতা যাদের নিকট মাতা পিতা রয়েছে, অর্থাৎ মাতা পিতার নিকট যে সন্তানগণ রয়েছে, তাদের তো উচিত তাদের সন্তানকে শিক্ষা দেওয়া। আবার সাথে সাথে এর একটা বিরাট অবদান থাকে প্রতিষ্ঠানের, প্রতিষ্ঠানে যারা থাকে টিচার বলেন, এবং প্রতিষ্ঠানে যে একটা পরিবেশ থাকে সেই পরিবেশের মাধ্যমে সন্তান অনেক কিছু শিখে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের পরিবেশ উত্তম পরিবেশ রয়েছে, উত্তম চরিত্রের পরিবেশ রয়েছে, উত্তম আখলাক শিক্ষার পরিবেশ রয়েছে। আপনাদের সন্তান যারা যাদের সম্ভব হয় সন্তানদেরকে জামিতুল মদিনার মধ্যে, আমাদের মাদ্রাসাতুল মদিনার মধ্যে যে যেখানে উপযুক্ত হয় সেখানে ভর্তি করিয়ে সেখান থেকে যে উত্তম আখলাক এগুলো শেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ আজ্জা বাজাল, দুনিয়া ও আখেরাতের কল্যাণ ইনশাআল্লাহ নিহিত হবে। আল্লাহ আজ্জা বাজাল আমাদেরকে তৌফিক দান করুন। সন্তানের প্রশিক্ষণের বিষয়ে, এই বিষয়ে হাকিমুল উম্মত মুফতি আহমদ ইরফান নাঈম রহমতুল্লাহ আলাইহি বলেন, মুসলমানের পদ্ধতি এরূপ যে শৈশবে নিজের সন্তানের চরিত্র ও আদবের প্রতি লক্ষ্য রাখা হয় না। গরিবরা তো তাদের সন্তানকে বহু করে ছেলেদের সাথে খেলাধুলা করতে দেয় এবং তাদের শিক্ষাকাল অসৎসঙ্গ ও খেলাধুলায় নষ্ট করে দেয়। সেই সন্তান বড় হয়ে হয়তো ভিক্ষা করে, নতুবা অসম্মানের চাকরি করে, অথবা চোর ডাকাত ইত্যাদি সন্ত্রাস হয়ে যায়, আর জীবন শেষ পর্যন্ত জেল কেন অতিবাহিত করে, বরবাদ করে দেয়। আর ধনী লোকেরা কি করে, ধনী লোকেরা নিজ সন্তানদেরকে শুরু থেকেই শৌখিন হিসেবে গড়ে তোলে, ইংলিশ ইত্যাদি এদের যে কালচার রয়েছে এগুলোই শিক্ষা দেয়, আর পরবর্তীতে গুনাহ আর গুনাহ এগুলা গুনাহের কর্মে লিপ্ত হতে হতে নিজেকে জাহান্নামের উপযুক্ত করিয়ে তোলে। যে ধর্মের শিক্ষা রয়েছে কালেমা পর্যন্ত শিখায় না, কলেজ বা স্কুলে স্কুলে শুধু ভর্তি করিয়ে দেয়, মাদ্রাসার যে শিক্ষা রয়েছে, দিনই যে শিক্ষা রয়েছে, যে শিক্ষা যদি সে না শিখে দুনিয়ার মধ্যে বরবাদ হয়ে যাবে, আখেরে তো বরবাদ হয়ে যাবে, সে শিক্ষা তাকে শিখায় না। আর আমাদের উচিত হবে আমরা যেন আমাদের সন্তানদেরকে এই শিক্ষা শিখাই, ধর্মীয় শিক্ষা শিখাই। আমাদের ওলামাগণ এগুলো বারবার বলে থাকে, কিন্তু আফসোসের বিষয় হলো সত্য, আমরা আমাদের সমাজকে যদি দেখি, আমাদের পরিবার যদি দেখি, অনেক কম রয়েছে ধর্মীয় শিক্ষা শিখার জন্যে সন্তানদেরকে, আত্মীয় স্বজনদেরকে দেওয়া হয়। বেশিরভাগই স্কুল কলেজ ভার্সিটি এদিকেই মাইন্ড থাকে। দুনিয়াবী শিক্ষা অর্জন করা নাজায়েজ নয়, এটা অর্জন করবে, কিন্তু আল্লাহ আজ্জা মাজাল আমাকে আপনাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, আল্লাহ আজ্জা মাজাল কোরআনে পাকিতে বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ তাআলার ইবাদত কেমনে করবে? একটা বান্দা যদি সে আল্লাহ তাআলার ইবাদত সম্পর্কে না শিখে, একটা বান্দা যদি আল্লাহ তাআলার ইবাদত নামাজ রোজা হজ যাকাত এগুলোর পদ্ধতি না শিখে, এগুলোর জ্ঞান যদি অর্জন না করে, সে আদায় কিভাবে করবে? সে যদি এগুলোর জ্ঞান অর্জন না করে, আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন সে উদ্দেশ্যে সে পূরণ কেমনে করবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি কিভাবে অর্জন করবে? আর আল্লাহ তাআলার অসন্তুষ্টি অনুযায়ী অসন্তুষ্টির মধ্যে সে যদি কি হয়ে যায়, দুনিয়াকে দুনিয়ার মধ্যে জীবন যাপন করে, আর পরিশেষ যদি আল্লাহ তাআলার নারাজির মধ্যে তার শেষ হয়, তার ইন্তেকাল হয়, তাহলে জাহান্নাম ছাড়া কোনো কিছুই তার ভাগ্যে জুটবে না। তো আমাদের উচিত হবে আমাদের সন্তানদেরকে দিনী শিক্ষা দেওয়া, যেখানে দিনী শিক্ষার দিনী জ্ঞানের মজলিস হয়ে থাকে। যেমন আলহামদুলিল্লাহ এখানে প্রত্যেক বৃহস্পতিবার আপনার ফয়জুল আহমদিনা জামা মসজিদে ইজতিমা হয়ে থাকে রাত্রে, এবং প্রত্যেক জুমাতে বিভিন্ন বিষয়ে বয়ান হয়ে থাকে। তো আমাদের সন্তানদেরকে এরকম দিনী মজলিসের মধ্যে এনে দিনী জ্ঞান শিক্ষা অর্জন করার সুযোগ করে দেওয়া, এটা আমাদের দায়িত্ব। আমরা তো দুনিয়ার জ্ঞান অর্জন করার জন্য সন্তানকে স্কুলে পাঠাই, কলেজে পাঠাই, ভার্সিটিতে পাঠাই, কিন্তু আমরা কি আমাদের সন্তানদেরকে যেভাবে সেই দায়িত্ব নিয়েছি দুনিয়ার বিষয়ে, যেভাবে দুনিয়ার বিষয়ে আমরা দায়িত্ব নিয়েছি, সেভাবে কি আখেরাতের বিষয়ে, সেভাবে আল্লাহ তাআলা আমার সন্তানকে যেই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য পূরণ করার জন্য যে জ্ঞান অর্জন করা দরকার, সেই জ্ঞান অর্জন করানোর দায়িত্বকে আমি নিয়েছি। তো সেই জ্ঞান অর্জন করানোর উদ্দেশ্যে সন্তানদেরকে এরকম মজলিসে নিয়ে আসা আমাদেরই দায়িত্ব। আমাদের সন্তান হোক, আমাদের আত্মীয় স্বজন হোক, তাদেরকে নিয়ে আসা এটা আমাদেরই দায়িত্ব। এবং এটা যদি আমরা করি, ইনশাল্লাহ আমাদের সন্তানরা দুনিয়া ও আখেরাতে ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবে। তানবিহুল গাফিলিন কিতাবে বর্ণিত রয়েছে যে সমরকন্দ এর এক আলিমে দিন হযরত সাইয়েদুনা আবু হাফস রহমতুল্লাহ তাআলা আলাইহি এর নিকট এক ব্যক্তি আসলো এবং বলতে লাগলো, আমার সন্তান আমাকে মেরেছে। বর্তমানে আমরা শুনি না যে অনেকে বলে সন্তান বাবার ওপর হাত তোলে, সন্তান মায়ের ওপর হাত তোলে, শুনি না এটা, এখন না তখনও হতো। তো যখন এভাবে বললেন যে আমার সন্তান আমাকে মেরেছে, তিনি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, ছেলেও কি পিতাকে মারতে পারে? তিনি বললেন, জি হ্যাঁ, এমনই হয়েছে, ছেলে পিতাকে মেরেছে। হযরত সাইয়েদুনা আবু হাফস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জিজ্ঞাসা করলেন, আপনি কি তাকে ধর্মীয় জ্ঞান ও আদব শিখিয়েছেন? সে বলল, না, আমি তো তাকে ধর্মীয় জ্ঞান ও আদব শিক্ষা দিইনি। আবার জিজ্ঞাসা করলেন, তাকে কি কোরআনে করিম শিক্ষা দিয়েছ? সে বলল, না, আমি তো কোরআনে পাক শিক্ষা দিইনি। অতঃপর জিজ্ঞাসা করলেন, তোমার ছেলে করে কি? সে বলল, ক্ষেত খামার করে। হযরত সাইয়েদুনা আবু হাফস রাহমাতুল্লাহি তাআলা বললেন, জানেন কি সে আপনাকে কেন মারল? সে উত্তরে বলল, না, আমি তো জানি না। অতঃপর আবু হাফস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সংশোধনের উদ্দেশ্যে ঘরবাসায় তাকে বললেন, সম্ভবত সে সকালবেলা গাধার উপর আরোহণ করে যখন ক্ষেতের দিকে যাচ্ছিল, সার তার আগে এবং কুকুর তার পিছনে ছিল। কোরআনে পাক তো সে পড়তে পারত না যে কিছু রুহানিয়াত নসিব হতো, ব্যাস এভাবেই উদাসীনভাবে কিছু গুনগুন করছিল। এমনি সময় আপনি তার সামনে চলে আসলেন। সে ভাবলো যে সারের সামনে প্রতিবন্ধকতা এবং তা সরানোর জন্য মাথায় কোনো কিছু দিয়ে জোরে মেরে দিল। আরও বললো, শুকর করুন যে আপনার মাথা ফাটেনি। অর্থাৎ এই আল্লাহর বলে কি শিক্ষা দিচ্ছেন, এটাই বলতে চাচ্ছেন যে সন্তানকে যদি তুমি ধর্মীয় শিক্ষা না দাও, তাহলে সন্তান নিশ্চয়ই আজ হোক কাল হোক তোমার অবাধ্য হয়ে যাবে, তোমার বাধ্য থাকবে না। আপনার সন্তান তখনই আপনার বাধ্য থাকবে যখন ধর্মীয় শিক্ষা দিবেন, কারণ ধর্মীয় শিক্ষা আপনার সন্তানকে শিখাবে কিভাবে মা বাবার সাথে ব্যবহার করতে হবে। ধর্মীয় শিক্ষা আপনার সন্তানকে শিখাবে যে মাতা পিতার সাথে আদর কিভাবে করতে হয়, বেয়াদবি থেকে কিভাবে বাঁচতে হয়, মাতা পিতাকে কষ্ট দেওয়া থেকে কিভাবে বাঁচতে হয়, এটা একমাত্র ধর্মীয় শিক্ষা শিখাবে। আর যদি ধর্মীয় শিক্ষাবিহীন শুধু অন্য শিক্ষায় দেওয়া হয়, তাহলে দুনিয়াবী শিক্ষার মধ্যে সেই শিক্ষা অর্জন করা সম্ভব নয়। সুতরাং এই আল্লাহর বলি এদিকেই আমাদেরকে শিক্ষা দিয়েছেন এর মাধ্যমে যে সন্তানকে ধর্মীয় শিক্ষা দাও। আল্লাহ আজ্জা মাজাল আমাদেরকে, আমাদের সন্তানদেরকে যেন আমরা উত্তম শিক্ষা দ্বারা শিক্ষিত করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুক। হযরত সাইয়েদুনা বারিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা তিনি নিশ্চিত করেন, যে কোরআন পড়ল এবং তা শিখল আর এর উপর আমল করল, তবে তার পিতা মাতাকে কিয়ামতের দিন নূরের এমন এক মুকুট পরানো হবে যার উজ্জ্বলতা সূর্যের ন্যায় হবে, এবং তার পিতা মাতাকে দুটি হুল্লা অর্থাৎ জান্নাতি পোশাক পরিধান করানো হবে। যার মূল্য এই পৃথিবী আদায় করতে পারবে না। তখন তারা জিজ্ঞাসা করবে, এই পোশাক কেন পরানো হয়েছে? তাদের বলা হবে, তোমাদের সন্তান কোরআনকে আঁকড়ে ধরার কারণে। তো মাতা পিতা এই সম্পদ কখন পাবে? যখন সন্তানকে এই ধর্মীয় শিক্ষা দান করবে, যখন সন্তানকে কোরআনের শিক্ষা দান করবে। আর সেই কোরআনের শিক্ষা অনুযায়ী যখন সন্তান চলবে, তখন মাতা পিতা নিশ্চয়ই এই হাদিসে পাকে যেভাবে বলেছেন সেই নিয়ামত মাতা পিতা ভোগ করবে। অন্য হাদিসে পাকে রয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা একজন নেককার বান্দার মর্যাদা জান্নাতে সমুন্নত করবে। তখন সে বলবে, হে আমার প্রতিপালক, আমি এই মর্যাদা কিভাবে পেলাম? তখন আল্লাহ তাআলা ইরশাদ করবেন, তোমার সন্তান তোমার জন্য মাগফিরাতের দোয়া করার কারণে। তো সন্তান মাগফিরাতের দোয়া কখন করবে? সন্তান আপনার জন্য দোয়া কখন করবে? আমি আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই, আর আমাদের সন্তানের যদি আল্লাহ তাআলার ভয় না থাকে, কবরের আযাবের ভয় না থাকে, বেহেশত দুজখ সম্পর্কে জ্ঞান না থাকে, তাহলে সে কি পরকালের যে মুসিবত, সেই মুসিবত থেকে বাঁচার জন্য দোয়া করবে? সে তো পরকাল সম্পর্কে জানেই না। সে পরকালের যে বিপদ রয়েছে, দুজক রয়েছে, হাসারের হিসাব রয়েছে, হিসাব নিকাশ থেকে যে মুক্তি পাওয়ার জন্য দোয়া করতে হয়, সে তো জানেই না, সে করবে কিভাবে? যখন আমরা শিক্ষা দিব আমাদের সন্তানদেরকে, তাহলে নিশ্চয় সে এগুলো জানবে। সে জানলে আমি আপনি ইন্তেকালের পরও সে আমাদের জন্য দোয়া করবে, নিজের জন্য দোয়া করবে। আল্লাহ আজ্জা বাজাল আমাদেরকে, আমাদের সন্তানদেরকে যেন আমরা উত্তম আখলাক শিক্ষা দিতে পারি, উত্তম চরিত্র শিক্ষা দিতে পারি, ধর্মীয় জ্ঞান শিক্ষা দিতে পারি, হাফিজে কোরআন যেন বানাতে পারি, আলিমে দিন যেন বানাতে পারি, সে তৌফিক দান করুন। আমিন বিজাহি নবীর আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি।
মুরিজেনু ইমানি।